দানিয়েলের পুস্তক সংখ্যা ৬৭। ভবিষ্যৎবাণীমূলক অন্তর্দৃষ্টি। ইসলাম ২০০১ সালের ২১ সেপ্টেম্বর এবং পূর্ববায়ুর দিন।
তৃতীয় হায়ের ইসলাম ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে প্রবেশ করেছিল এবং তার সঙ্গে সঙ্গেই রোধ করা হয়েছিল। সেই সময় শেষ বৃষ্টি পড়তে শুরু করেছিল, কিন্তু তা ছিল পরিমিত।
পরিমাপে যখন তা প্রস্ফুটিত হয়, তুমি তার সঙ্গে বিবাদ করিবে। পূর্ব বায়ুর দিনে তিনি তার কঠোর বায়ু থামিয়ে রাখেন, অতএব এর দ্বারাই যাকবের অধর্ম পরিশুদ্ধ হবে এবং তার পাপ দূর করার সমুদয় ফল এই যে, যখন সে বেদীর সমস্ত পাথরকে সেই চূর্ণ করা চুনা পাথরের ন্যায় করে, তখন উপবন ও মূর্তিগুলি আর দাঁড়াবে না, তবু দুর্গবদ্ধ নগর জনশূন্য হবে আর বাসস্থান পরিত্যক্ত হবে এবং মরুভূমির মতো ফেলে রাখা হবে। সেখানে বাছুর চড়বে এবং সেখানে সে শুয়ে থাকবে এবং তার শাখা প্রশাখা খেয়ে ফেলবে। তার ডালপালা যখন শুকিয়ে যাবে, তখন সেগুলি ভেঙে ফেলা হবে। নারীরা এসে সেগুলিতে আগুন ধরিয়ে দেবে, কারণ তারা বোধশূন্য এক জাতি। সুতরাং যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের প্রতি দয়া করবেন না, এবং যিনি তাদের গঠন করেছেন তিনি তাদের প্রতি কোনো অনুগ্রহ দেখাবেন না। আর সেই দিনে এমন হবে যে প্রভু নদীর খাত থেকে মিশরের স্রোত পর্যন্ত ঝেড়ে নেবেন, আর হে ইসরায়েলের সন্তানরা, তোমাদের একে একে জড়ো করা হবে। আর সেই দিনে এমন হবে যে মহাতুর্য ধ্বনিত হবে, এবং যারা আসিরিয়া দেশে বিনষ্ট হতে বসেছিল তারা আসবে, এবং যারা মিশর দেশে চ্যুত হয়েছিল তারাও, এবং তারা জিরুসালেমে পবিত্র পর্বতে প্রভুর উপাসনা করবে। ইশাইয়া ১০:৭-৬।
পূর্বীয় বাতাসের দিন অন্তিম বৃষ্টির আগমনকে শনাক্ত করে এবং তৃতীয় হায়ের ইসলামের আগমনকেও। এটি সেই ইতিহাসের সূচনাকেও চিহ্নিত করে যেখানে জাকবের অধর্ম পরিশোধিত হয়। পূর্বীয় বাতাসের দিনটি ১১ সেপ্টেম্বর ২০০১-এ এসে উপস্থিত হয় এবং তখনই জীবিতদের বিচার আরম্ভ হয়। জীবিতদের বিচার তৃতীয় স্বর্গদূতের সমাপনী কাজ, এবং সেখানেই ১৪৪,০০০ পাপ অপসারণ শুরু হয়। যিশাইয়া যখন লিখেছিলেন এই দ্বারা তিনি সেটাই বোঝাতে চেয়েছিলেন।
বাই দিস কথাটির আগে যে শব্দগুলি আছে সেগুলো হল পরিমাপে, যখন এটি অঙ্কুরিত হয় তুমি তার সঙ্গে তর্ক করবে, সে পূর্ব বাতাসের দিনে তার প্রচণ্ড বাতাস সংবরণ করে। বাই দিস দ্বারা সেই নির্দিষ্ট পরীক্ষামূলক সত্যসমূহ চিহ্নিত করা হয়েছে, যা যাদের জাকব হিসেবে প্রতিনিধিত্ব করা হয়েছে তাদের মধ্য থেকে পাপকে পরিশুদ্ধ করে। সেই সত্যগুলোর মধ্যে রয়েছে ঘটনাটি ৯:১১, যা পরবর্তী বৃষ্টির আগমনকে নির্দেশ করে। সেই সত্যগুলোর মধ্যে রয়েছে পরবর্তী বৃষ্টিকে একটি বার্তা হিসেবে সংজ্ঞায়িত করা, এবং সেই বার্তা হল ইসলাম। এতে এই সত্যটিও অন্তর্ভুক্ত যে পূর্বের বাতাস তৃতীয় হয়ের ইসলামকে নির্দেশ করে, এবং এতে ইসলামের পরবর্তী সম্বরণ স্টেয়েথ এর ভাববাণীমূলক বৈশিষ্ট্যও অন্তর্ভুক্ত।
পরীক্ষা নিজেই বিতর্ক দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, যা ১১ সেপ্টেম্বর ২০০১ সালে শুরু হয়েছিল। জেরেমিয়া যখন প্রথম হতাশার প্রতিনিধিত্ব করছিলেন, তখন তাকে ঈশ্বরের কাছে ফিরে যেতে এবং মূল্যবানকে নিকৃষ্ট থেকে পৃথক করতে পরামর্শ দেওয়া হয়েছিল। পরীক্ষার বার্তার ফল দুই শ্রেণীর উপাসক সৃষ্টি করে।
মূর্খের বিচার এভাবে চিত্রিত হয়েছে, যখন সে বেদীর সমস্ত পাথরকে চূর্ণ বিচূর্ণ চুনাপাথরের টুকরোর মতো করে, উপবন ও মূর্তিগুলি আর দাঁড়াতে পারবে না। ইশাইয়া অধ্যায় ২৮ ও ২৯-এ যারা সবকিছু ওলটপালট করে, তাদের বিরুদ্ধে যে ঘোষণাটি আছে তারই প্রতি তিনি ইঙ্গিত করছেন। তারা সেই লোক যারা মোহারবদ্ধ পুস্তকটি বুঝতে পারে না। দুষ্টদের কর্ম ফল কুমারের কাদামাটির ন্যায় গণ্য হবে।
অতএব দেখ, আমি এই জাতির মধ্যে এক আশ্চর্য কাজ করব। হ্যাঁ, এক আশ্চর্য কাজ ও বিস্ময়, কারণ তাদের জ্ঞানীদের জ্ঞান নষ্ট হবে আর তাদের বিবেচকদের বোধ লুকিয়ে যাবে। হায় তাদের জন্য যারা প্রভুর কাছ থেকে তাদের পরামর্শ গভীরভাবে লুকাতে চায়, আর যাদের কাজ অন্ধকারে হয় তারা বলে, কি আমাদের দেখে আর কি আমাদের জানে। নিশ্চয়ই তোমাদের এই উল্টোপাল্টে করা বিষয় কুমারের মাটির মতো গণ্য হবে, কারণ নির্মিত বস্তু কি তার নির্মাতার সম্বন্ধে বলবে, তিনি আমাকে বানাননি? অথবা গঠিত বস্তু কি তার গঠনকারীর সম্বন্ধে বলবে, তার কোনো বুদ্ধি ছিল না? যিশাইয়া ২৯:১৪।
দুষ্টদের কাজ কুমারের মাটির মতো হবে, আর ২৭তম অধ্যায়ে তাদের কাজ অনুরূপভাবে চিত্রিত হয়েছে, যেন চূর্ণ বিচূর্ণ করা চুনাপাথর। খড়ি কিংবা কুমারের মাটি সহজেই গুঁড়ো করে ফেলা যায়, আর চূর্ণিত চুনাপাথরের ন্যায় বেদীর সমস্ত পাথর কড়া এবং বনানি ও মূর্তি ভেঙে ফেলা যাতে তারা টিকে থাকবে না, এই কাজগুলি রাজা যোশিয়ার সংস্কারে প্রতিনিধিত্ব পেয়েছে। চূড়ান্ত জাগরণ ও সংস্কারে, যা যোশিয়ার সংস্কার দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, অ্যাডভেন্টিস্ট সংগঠনের কর্পোরেট কাঠামো উজাড় হয়ে যাবে, কারণ দুর্গবদ্ধ নগর উজাড় হবে, বাসস্থান পরিত্যক্ত হবে এবং মরুভূমির মতো ফেলে রাখা হবে। তাদের সমস্ত কাজ, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে থাকা হাজার হাজার গির্জা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও দাপ্তরিক ভবন, ভবিষ্যৎবাণী অনুসারে মূল্যহীন গুঁড়োয় চূর্ণ হয়ে যাবে।
সদস্য সমাজও বিধ্বস্ত হয়ে যাবে, কারণ সেই বোধহীন লোকেরা হবে শুকিয়ে যাওয়া শাখাগুলি, যেগুলো ভেঙে ফেলা হবে এবং আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। কারণ যিনি তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের প্রতি দয়া করবেন না, এবং যিনি তাদের গড়েছেন, তিনি তাদের কোনো অনুগ্রহ দেখাবেন না।
পরীক্ষার বার্তার দ্বারা সম্পন্ন হওয়া পৃথকীকরণ যখন সম্পূর্ণ হবে, তখন প্রকাশিত বাক্যের অষ্টাদশ অধ্যায়ের দ্বিতীয় কণ্ঠস্বর ঈশ্বরের অন্য পালকে বাবিল থেকে বেরিয়ে আসতে আহ্বান করবে। কারণ সেই দিনে এটা ঘটবে যে মহাতূর্য বাজানো হবে, আর যারা অসুরের দেশে বিনাশের দ্বারপ্রান্তে ছিল এবং মিসরের দেশে বিতাড়িতরা, তারা এসে জিরুসালেমে পবিত্র পর্বতে প্রভুকে উপাসনা করবে।
আমরা যে অংশটি বিবেচনা করছি, ইশাইয়া ২৭:৮-১৩ পদ, সেটি ১১ সেপ্টেম্বর ২০০১ শুরু হওয়া ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসকে চিহ্নিত করে, এবং যারা শেষাবধি ঈশ্বরের অন্য পালকে বাবিল থেকে বেরিয়ে আসতে ডাকবেন, তাদের পরীক্ষা ও শুদ্ধিকরণকে চিত্রিত করে। একই অধ্যায়ের প্রারম্ভিক পদগুলো সেই ইতিহাস চলাকালীন গাওয়া হবে এমন একটি গানকে চিহ্নিত করে।
সেই দিনে তোমরা তার উদ্দেশ্যে গান করো, লাল মদের এক দ্রাক্ষাক্ষেত্র, আমি প্রভু তাকে রক্ষা করি, আমি তাকে প্রতি মুহূর্তে সেচ দেব, কেউ যেন তাকে ক্ষতি না করে, সেজন্য আমি দিনরাত তাকে পাহারা দেব, রোষ আমার মধ্যে নেই, কে আমার বিরুদ্ধে যুদ্ধে কাঁটা ও কাঁটাঝোপ সাজিয়ে দাঁড়াবে, আমি তাদের ভেদ করে চলে যাব, আমি তাদের একসঙ্গে জ্বালিয়ে দেব, অথবা সে আমার শক্তিকে আঁকড়ে ধরুক, যেন সে আমার সঙ্গে শান্তি স্থাপন করে, এবং সেই আমার সঙ্গে শান্তি স্থাপন করবে। তিনি যাকবের বংশধরদের শিকড় গাঁথতে দেবেন, ইসরায়েল ফুল ফুটাবে, কুড়ি ধরবে এবং পৃথিবীর মুখ ফল দিয়ে পূর্ণ করবে। তাকে যারা আঘাত করেছিল, তাদের যেভাবে তিনি আঘাত করেছিলেন, সেভাবে কি তিনি তাকে আঘাত করেছেন? অথবা যাদের তিনি হত্যা করেছেন, তাদের হত্যার মতো কি সে নিহত হয়েছে? ইশাইয়া ২৭:২-৭।
দ্রাক্ষাক্ষেত্রের গান হল সেই গান যা প্রথমে ঈশ্বরের জনগণকে এমন এক দ্রাক্ষাক্ষেত্র হিসেবে চিহ্নিত করে যাকে তিনি ভালোবেসে পরিচর্যা করেছেন। এরপর এটি খ্রিস্টের ধার্মিকতাকে গ্রহণ করতে ইচ্ছুক হো যে কারো জন্য গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করে। এরপর এটি পবিত্র আত্মার বর্ষণের প্রতিশ্রুতিকে চিহ্নিত করে, যা বৃষ্টির দুই পর্ব দ্বারা প্রতিকায়িত। প্রথম পর্বের বৃষ্টি কুড়ি ও ফুলকে জীবন দেয়, আর দ্বিতীয় পর্ব পৃথিবীকে ফলে পরিপূর্ণ করে।
দ্রাক্ষাক্ষেত্রের গান এমন এক গান যা সেই সময়কালকে চিহ্নিত করে যখন ঈশ্বর পূর্বতন নির্বাচিত জাতিকে পাশ কাটিয়ে যাচ্ছেন আর নতুন এক নির্বাচিত জাতির সঙ্গে চুক্তিতে প্রবেশ করছেন। ৮ পদ থেকে পরের পদগুলো কেবল অধ্যায়ের প্রারম্ভিক পদগুলোর পুনরাবৃত্তি ও বিস্তার। অধ্যায়ের প্রথম পদটি সেই একই ঘটনাকেই চিহ্নিত করে যেটিকে ৮ পদে পূর্ববায়ুর দিন বলে উল্লেখ করা হয়েছে।
সেই দিনে প্রভু তার ভীষণ, মহান ও শক্তিশালী তরবারি দিয়ে ভেদকারী সর্প লেবিয়াথানকে শাস্তি দেবেন, এমনকি সেই বক্র সর্প লেবিয়াথানকেও, আর তিনি সমুদ্রে যে ড্রাগন আছে তাকে বধ করবেন। যিশাই ২:৯।
ড্রাগনটি শয়তান, কিন্তু গৌণ অর্থে তা ছিল পৌত্তলিক রোম।
অতএব যদিও ড্রাগনটি মূলত শয়তানকে প্রতিনিধিত্ব করে, তবুও গৌণ অর্থে এটি পৌত্তলিক রোমের একটি প্রতীক। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৪:৩-৯।
মূর্তিপূজক রোমের ১০ রাজা দানিয়েলের ৭ম অধ্যায় এবং প্রকাশিত বাক্যের ১২ অধ্যায় শেষকালে প্রকাশিত বাক্যের ১৭ অধ্যায়ের ১০ রাজার প্রতিনিধিত্ব করে।
রাজাগণ, শাসকবর্গ এবং গভর্নরগণ নিজেদের উপর খ্রিস্টবিরোধীর চিহ্ন আরোপ করেছে এবং তাদের সেই মহা অজগর রূপে উপস্থাপন করা হয়েছে যে সাধুগণের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, তাদের বিরুদ্ধে যারা ঈশ্বরের আজ্ঞাসমূহ পালন করে এবং যিশুর বিশ্বাস ধারণ করে। টেস্টিমোনিস টু মিনিস্টার্স আর 38।
ঈশাইয়ার দশম তটির অধ্যায়ের প্রথম পদ ড্রাগনের বিচারের সূচনা চিহ্নিত করছে, যা পূর্ববায়ুর দিনে 11 সেপ্টেম্বর 2001-এ শুরু হয়েছিল। পৃথিবীর রাজাদের এবং তাদের গ্লোবালিস্ট ব্যবসায়ী অংশীদারদের বিচার তখনই সম্পন্ন হয় যখন সমুদ্রসমূহের মধ্যে পূর্ববায়ু দ্বারা পৃথিবীর আর্থিক কাঠামো ধ্বংস করা হয়।
কারণ দেখো, রাজারা সমবেত হয়েছিল, তারা একসঙ্গে অতিক্রম করল, তারা তা দেখে বিস্মিত হল, তারা বিচলিত হল এবং তরায় সরে গেল। সেখানে ভয় তাদের গ্রাস করল এবং ব্যথা, যেন প্রসব বেদনায় থাকা এক নারীর। তুমি পূর্ব বাতাসে তার শিশের জাহাজসমূহ ভেঙে দাও। গীতসংহিতা 48:4 সাধ।
যিশাইয় গ্রন্থের 27 অধ্যায়ের 1-7 পদেকে 8-13 পদে পুনরাবৃত্তি করে আরও বিস্তৃত করা হয়েছে। এতে বলা হয়েছে যে পূর্বীয় বায়ুর দিনে পৃথিবীর রাজারা ও বণিকেরা ভয়ের মুখোমুখি হবে, এবং সেই সময় থেকে ইতিহাস জুড়ে তাদের ভয় ক্রমশ তীব্রতর হবে। সেই ভয়ই 20,011 সেপ্টেম্বর থেকে পৃথিবীর প্রগতিশীল বৈশ্বিকতাবাদীদের অযৌক্তিক ও তড়িঘড়ি পদক্ষেপকে চিহ্নিত করে, কারণ তারা তাদের এজেন্ডা যুক্তিসঙ্গতভাবে প্রত্যাশিতের তুলনায় আরও দূর ও আরও আক্রমণাত্মকভাবে ঠেলে দিচ্ছে। শয়তান ও তার প্রতিনিধিরা অর্থাৎ পৃথিবীর রাজারা ও বণিকেরা বৈশ্বিকতাবাদীরা ড্রাগনের প্রতীক হিসেবে জানে যে তাদের সময় অল্প।
অতবেব হে স্বর্গ ও তাতে বাসকারী তোমরা আনন্দ কর, হায় পৃথিবীর ও সমুদ্রের অধিবাসীদের, কারণ শয়তান মহাক্রোধ নিয়ে তোমাদের কাছে নেমে এসেছে, কারণ সে জানে তার হাতে মাত্র অল্প সময় আছে। প্রকাশিত বাক্য 12:12।
পূর্ববায়ুর দিন, যা 2001 সালে অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছিল এবং যা কেবল আরও খারাপ হয়েছে, গ্লোবালিস্ট গণমাধ্যম যতই দাবি করার চেষ্টা করুক না কেন, সেটাই সেই ইস্যু যার মুখোমুখি বিশ্ব হচ্ছে ঠিক সেই সময়ে যখন ড্রাগন জানে তার সময় স্বল্প। তখন সে সমগ্র পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে তার পদক্ষেপ তীব্রতর করে, এবং সে তা করে যখন হায় তৃতীয় হায় পৃথিবী ও সাগরের অধিবাসীদের ওপর নেমে আসে।
তৃতীয় দুর্ভোগ, পূর্ব বাতাস রূপে ইসলামের আগমন, 2001 সালের 11 সেপ্টেম্বর এমন এক অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছিল যা গ্লোবালিস্টদেরকে সমগ্র পৃথিবীর ওপর এক বিশ্ব সরকার চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে বাধ্য করেছে। তবুও ইসলাম তার ভূমিকা পালন করে চলেছে। বাইবেলের ভবিষ্যৎবাণীর প্রতীক হিসেবে ইসলামের সবচেয়ে গুরুতর উদ্ঘাটনটি সম্ভবত ইসলামের প্রথম উল্লেখেই পাওয়া যায়।
আর সদাপ্রভুর দূত তাকে বললেন, দেখ, তুমি গর্ভবতী হয়েছ এবং এক পুত্র প্রসব করবে, আর তার নাম ইসমাইল রাখবে, কারণ সদাপ্রভু তোমার দুঃখ কষ্ট শুনেছেন, আর সে হবে এক বন্য মানুষ, তার হাত হবে প্রত্যেক মানুষের বিরুদ্ধে এবং প্রত্যেক মানুষের হাত তার বিরুদ্ধে, আর সে তার সমস্ত ভ্রাতৃগণের সম্মুখে বাস করবে। আদিপুস্তক 16:11-12।
ঈশ্বরের বাক্য কখনোই ব্যর্থ হয় না। ইসলাম যখন প্রসব বেদনার্ত নারীর মতো যন্ত্রণা সৃষ্টি করে চলেছে, তখন কেউ কেউ, যারা হয়তো মেনে নেয় যে বাইবেলের ভবিষ্যৎবাণীতে ইসলামকে চিহ্নিত করা হয়েছে, এখনও ওই দুই পদের সুস্পষ্ট সত্যটি বুঝে উঠতে পারেনি। কেউ কেউ বোঝে যে পৃথিবীর প্রতিটি মানুষকে একটি সাধারণ শত্রুর বিরুদ্ধে একত্র করছে ইসলামী, এবং এটি অবশ্যই সত্য। তবু পদের শেষ বাক্যাংশটি আরও গুরুতর সত্য। বিশ্ব কেঁপে উঠেছিল 2001 সালের 11 সেপ্টেম্বর, এবং সম্প্রতি এ বছরের 7 অক্টোবর হামাসের ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণে আবারও কেঁপে উঠেছে। কিন্তু কেউই দেখতে রাজি নয় যে যুদ্ধ ও আকস্মিক ধ্বংসের আত্মা ইসমাইলের সব ভাইয়ের সামনেই রয়েছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ব্রুনাই ও বাহরাইনের মতো ইসলামী দেশগুলো আকস্মিক আক্রমণ চালালে কী ধরনের ধ্বংসযজ্ঞ ঘটবে? ইসমাইলের আত্মা তার সব ভাইদের মধ্যে আছে, এবং আফগানিস্তান বা ইরাকের মতো দেশ থেকে তৃতীয় ওয়ের সঙ্গে এখন পর্যন্ত যে যুদ্ধ সৃষ্টি হয়েছে, ইসমাইলের ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে পূর্ণ হলে তা হবে অনেকটাই ভিন্ন। পাকিস্তানের কাছে কতটি পারমাণবিক বোমা আছে?
প্রথম ও দ্বিতীয় ইসলামী দুর্যোগে যেমন দেখা যায়, ইসলামী যুদ্ধের ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য হল হঠাৎ অতর্কিত আক্রমণ। সমৃদ্ধ ইসলামী দেশগুলোতে কি এত অর্থ রয়েছে যে তারা গোপনে এমন অস্ত্র সংগ্রহ বা উৎপাদন করতে পারে যা জ্বালানিভর্তি জেট বিমান, গাড়ি বোমা, জ্বলন্ত টায়ার, ধর্ষণ এবং ছুরির তুলনায় আরও উন্নত ও আরও প্রাণঘাতী?
ঈশ্বরের বাক্য কি বিশ্বাসযোগ্য?
মিলারের স্বপ্নের সব রত্ন শেষ দিনগুলোতে পরীক্ষামূলক সত্য হয়ে ওঠে। যদি আর কিছু নাও হয়, অন্তত এই বাস্তবতায় যে সেই সত্যগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং ভবিষ্যৎবাণী চিহ্নিত করে যে সেগুলো পুনরুদ্ধার হবে। কিন্তু সেই রত্নগুলোর কিছু, যেমন স্বর্গীয় পবিত্র স্থানে খ্রিস্টের কাজ এবং তৃতীয় হায়ের ইসলাম, এমন ভবিষ্যৎবাণী নির্দেশ করে যা কেবল একেবারে অন্তিম দিনগুলোতেই পূর্ণ হয়। একটির মাধ্যমে অতি পবিত্র স্থানে খ্রিস্টের কাজ উপস্থাপিত হয়, এটি নিশ্চয়ই বর্তমানের একটি পরীক্ষামূলক সত্য, আর অন্যটি মধ্যরাত্রির আহ্বানের বার্তাকে চিহ্নিত করে, যা আবারও বর্তমানের একটি পরীক্ষামূলক সত্য।
মিলারাইট আন্দোলন ও ১৯৭৯ সালের সমাপ্তির সময়কে যে সূত্রটি এক সূত্রে গাঁথে এবং যা পরবর্তীতে ১৪৪,০০০ আন্দোলনকে পরিচয় করিয়ে দেয়, সেটি হল সাত সময়কাল, যা ছিল মিলারের প্রথম রত্ন এবং অ্যাডভেন্টবাদ পুরনো পথ ত্যাগ করতে শুরু করলে প্রথমেই যা সরিয়ে রাখা হয়েছিল। ১৮৮৩ সালের বিদ্রোহ থেকে ১৯৮৯ সালের সমাপ্তির সময় পর্যন্ত ১২৬ বছরই সাত সময়কালকে নির্দেশ করে। ২৫২০-১২৬০-এর দুটি সময়কালে বিভক্ত ছিল, আর ১২৬০-এর দশমাংশ বা টাইথ অর্থাৎ এক দশম হল ১২৬। নির্মাতারা যে পাথরটি প্রত্যাখ্যান করেছিল সেটি এত দীর্ঘ যে এটি তিন স্বর্গদূতের প্রথম ও শেষ আন্দোলনকে সংযোগ করে। এভাবে এটি চিহ্নিত করে যে সাত সময়কালের সত্যটি বর্তমানের একটি পরীক্ষামূলক সত্যও বটে, এবং এটি আর কেবল ভিত্তিপ্রস্তর নয়, বরং কোণের প্রধান শিলা হয়ে ওঠা সেই সত্য।
এখন আমরা দানিয়েলের বইয়ে উলাই নদীর দর্শনে প্রতিফলিত মিলারাইট আন্দোলনে জ্ঞানের বৃদ্ধির বিবেচনা থেকে সরে এসে ১৪৪,০০০ আন্দোলনে জ্ঞানের বৃদ্ধিকে প্রতিনিধিত্বকারী হিবদেকেল নদীর দর্শনের দিকে আমাদের দৃষ্টি ফেরাব।
এরপর আমরা ১৮৬৩ থেকে ১৯৮৯ পর্যন্ত ১২৬ বছর জুড়ে বিস্তৃত অ্যাডভেন্টবাদের চারটি প্রজন্ম পর্যালোচনা করে শুরু করব। আমরা সেই অধ্যয়নটি পরবর্তী নিবন্ধে শুরু করব।
ষষ্ঠ বছরে ষষ্ঠ মাসে মাসের পঞ্চম দিনে আমি যখন আমার ঘরে বসেছিলাম এবং যিহুদার প্রবীণরা আমার সামনে বসেছিলেন, তখন সেখানে প্রভু ঈশ্বরের হাত আমার উপর নেমে এল। তখন আমি দেখলাম, আর দেখো, আগুনের চেহারার মতো একটি রূপ। তার কোমর থেকে নিচের দিকে ছিল আগুন, আর তার কোমর থেকে উপরের দিকে ছিল উজ্জ্বলতার মতো, অ্যাম্বারের রঙের মতো। আর তিনি হাতের মতো একটি রূপ বাড়িয়ে দিলেন এবং আমার মাথার চুলের গোছা ধরে আমাকে ধরলেন, আর আত্মা আমাকে পৃথিবী ও আকাশের মাঝখানে তুলে নিল এবং ঈশ্বরের দর্শনে আমাকে জিরুসালেমে নিয়ে গেল, উত্তর দিকে মুখ করা ভিতরের ফটকের প্রবেশদ্বারে, যেখানে ঈর্ষা জাগানো ঈর্ষার মূর্তির আসন ছিল। আর দেখো, সমতলে আমি যে দর্শন দেখেছিলাম তার অনুরূপ সেখানে ইসরায়েলের ঈশ্বরের মহিমা ছিল। তখন তিনি আমাকে বললেন, হে মানুষপুত্র, এখন উত্তরের দিকে তোমার চোখ তোলো। তাই আমি উত্তরের দিকে আমার চোখ তুললাম এবং দেখলাম বেদির ফটকের প্রবেশপথে উত্তরের দিকে এই ঈর্ষার মূর্তি। তিনি আরও আমাকে বললেন, হে মানুষপুত্র, তুমি কি দেখছো তারা কি করছে? ইসরায়েলের গৃহ এখানে যে মহা জঘন্য কাজগুলি করছে, যাতে আমি আমার পবিত্র স্থান থেকে দূরে সরে যাই। কিন্তু তুমি আবার ফিরে তাকাও এবং তুমি আরও বড় জঘন্য কাজ দেখবে। আর তিনি আমাকে প্রাঙ্গণের ফটকে নিয়ে গেলেন, আর আমি তাকিয়ে দেখলাম দেয়ালে একটি গর্ত।
তখন তিনি আমাকে বললেন, হে মনুষ্যপুত্র, এখন দেয়ালে খুঁড়ো। এবং আমি দেয়ালে খুঁড়ে দেখলাম একটি দরজা। তিনি আমাকে বললেন, ভিতরে যাও এবং দেখো তারা এখানে যে দুষ্ট জঘন্য কাজগুলি করে। তাই আমি ভিতরে গিয়ে দেখলাম, আর দেখলাম সব রকমের সরীসৃপ, জঘন্য জন্তু এবং ইসরায়েলের গৃহের সমস্ত মূর্তি, সবকিছু চারদিকে দেয়ালে অঙ্কিত। আর তাদের সামনে ইসরায়েলের গৃহের প্রবীণদের ৭০ জন দাঁড়িয়েছিল এবং তাদের মাঝখানে সাফানের পুত্র জাজানিয়া দাঁড়িয়েছিল। প্রত্যেকের হাতে নিজ নিজ ধূপদানি আর ঘন ধূপের ধোঁয়া উঠছিল। তখন তিনি আমাকে বললেন, হে মনুষ্যপুত্র, তুমি কি দেখেছ ইসরায়েলের গৃহের প্রবীণরা অন্ধকারে নিজ নিজ চিত্রকক্ষে কি করে? কারণ তারা বলে, প্রভু আমাদের দেখেন না, প্রভু পৃথিবী ত্যাগ করেছেন। তিনি আবার আমাকে বললেন, আরও একবার ফিরে তাকাও এবং তুমি আরও বড় জঘন্য কাজ দেখবে যা তারা করে। তারপর তিনি আমাকে প্রভুর গৃহের যেটি উত্তর দিকে ছিল সেই ফটকের প্রবেশদ্বারের কাছে নিয়ে গেলেন, আর দেখো সেখানে কিছু নারী তাম্মুজের জন্য কাঁদছিল। তখন তিনি আমাকে বললেন, হে মনুষ্যপুত্র, তুমি কি এটি দেখেছ? আবার ফিরে তাকাও
এবং তুমি এর চেয়েও বড় জঘন্যতা দেখবে। আর তিনি আমাকে প্রভুর গৃহের অন্তঃপ্রাঙ্গণে নিয়ে গেলেন। আর দেখো, প্রভুর মন্দিরের দরজায় বারান্দা ও বেদির মাঝখানে প্রায় ২৫ জন পুরুষ ছিল, যাদের পিঠ ছিল প্রভুর মন্দিরের দিকে আর তাদের মুখ পূর্ব দিকে, এবং তারা পূর্ব দিকে সূর্যকে উপাসনা করছিল। তখন তিনি আমাকে বললেন, হে মনুষ্যপুত্র, তুমি কি এটি দেখেছ? যিহুদার গৃহের কাছে কি এটি তুচ্ছ বিষয় যে তারা এখানে এই সব জঘন্য কাজ করছে? কারণ তারা দেশকে হিংসায় পূর্ণ করেছে এবং আবার ফিরে এসে আমাকে ক্রোধান্বিত করতে প্ররোচিত করেছে। আর দেখো, তারা তাদের নাকের ডাল ধরে। অতবেব আমিও ক্রোধে বিচার করব, আমি রেহাই দেব না, আমি করুণা করব না। এবং তারা যদিও উচ্চস্বরে আমার কানে চিৎকার করে, তবুও আমি তাদের শুনব না। ইজেকিয়েল ৮:১৮।